ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রুকিয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা আক্রান্ত রোগী শনাক্তে অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে সরকার। বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে অ্যান্টিবডি টেস্টের কথা বলে আসছিলেন। রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, আজ থেকে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে এই টেস্ট করা যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আগামীকাল ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 50 লাখ ডোজ টিকা আসবে। এই টিকা বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে আনা হচ্ছে। সিরাম ইনস্টিটিউট 3 কোটি ডোজ টিকা সরবরাহ করবে। এর আগে গত 21 জানুয়ারি ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে 20 লাখ ডোজ টিকা আসে। 27 জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হবে। এক সপ্তাহের ট্রায়াল শেষে 8ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, টিকা দেওয়ার ব্যাপারে বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের মধ্যে এক ধরনের অনীহা কাজ করছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, কাউকে জোর করে টিকা দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের কাছে যে টিকা আছে সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি আবিষ্কার করেছে। এই টিকার মালিক অ্যাস্ট্রাজেনেকা। ভারতে শুধু উৎপাদন হচ্ছে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটি ভ্যাকসিনেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এটারও আছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়ে বিভ্রান্তি দূর করতে হলে দায়িত্বশীলদের আগে টিকা নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, হঠাৎ করে মানুষের মধ্যে কেন আগ্রহ কমে গেল তা বুঝতে পারছি না। তিনি অবশ্য বলেন, দায়িত্বশীলরা আগে টিকা নিলে এই পরিস্থিতি পাল্টে যেতে পারে। করোনা ভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে চালু করার সিদ্ধান্ত হয়েছে। 10ম ও 12ম শ্রেণীতে নিয়মিত ক্লাস হবে। প্রথম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে সপ্তাহে একদিন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 20 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 473 জন। শনাক্তের হার 4% নিচে। বাংলাদেশে টেস্ট কম, হাসপাতালেও যেতে চান না অনেকে। এর ফলে সঠিক চিত্র অজানাই থেকে যায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় সমর্থন প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 18ই জানুয়ারি থেকে শুরু হওয়া গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা GFMD এর সপ্তাহব্যাপী ভার্চুয়াল সম্মেলনে শনিবার অংশ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এ আহ্বান জানিয়েছেন বলে রোববার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। সংস্থাটির বর্তমান সভাপতি সংযুক্ত আরব আমিরাত এই সম্মেলনের আয়োজন করেছে। খবরে ডক্টর একে আব্দুল মোমেনকে উদ্ধৃত করে বলা হয়েছে, সমস্যার সমাধান সাপেক্ষে মিয়ানমার থেকে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই বিশাল বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দিয়েছেন। প্রায় 11 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার উল্লেখ করে তিনি বলেন, এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিজ্ঞতা এদেশের এর আগে ছিল না। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণেও বাংলাদেশে বেশ কিছু সংখ্যক স্থানীয় জনগোষ্ঠী প্রতিনিয়তই বাস্তুচ্যুত হয়ে থাকেন। ডক্টর আব্দুল মোমেন বলেন, আন্তর্জাতিক ক্ষেত্র বিভিন্ন কারণে এক দেশ থেকে অন্য দেশে অভিবাসন প্রত্যাশী মানুষের সংখ্যাও দিন দিন বাড়ছে। তিনি বলেন, এসকল চ্যালেঞ্জ মোকাবেলায় GFMD কে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
27 জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রস্তুতি দেখতে সকালে চট্টগ্রাম আসেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে সার্কিট হাউসে বৈঠক করেন নির্বাচনী কাজে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সিটি নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে 60-85% ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদেশের নির্বাচনী সংস্কৃতির উন্নয়নের তাগিদে ইভিএমকে প্রতিষ্ঠা করা খুবই জরুরি। নির্বাচন কমিশন সব নির্বাচনে ইভিএম ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিগত নির্বাচন আমাদের হয়েছে সিটি কর্পোরেশনের 10 ডিসেম্বর গত বছরের, 28 ডিসেম্বর গত বছরের, এবছরের 16 জানুয়ারি নির্বাচন হলো। অনেকগুলো পৌরসভা নির্বাচন হয়েছে, 60-85% লোক ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা আশা করি আগামী নির্বাচনগুলোতে এমন ধারা বহত থাকবে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটি নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবি নাকচ করে দিয়ে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের কথা জানান।
সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই এবং তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ইভিএম যেখানে নির্বাচন হবে সেখানে পুলিশ থাকবে, পুলিশ সদস্য থাকবে, সশস্ত্র পুলিশ পাহারে থাকবে এবং ভিতরে কোনো লোক গিয়ে ইভিএম এর একজনের ভোট আর একজনের দেওয়া এটা সম্ভব না।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ছুটি বাতিল করা হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
আগামী 26 জানুয়ারি মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে পশ্চিমবঙ্গের 5টি রেল স্টেশনে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন। এই 5 স্টেশনের তালিকায় রয়েছে নিউ ফারাক্কা, জঙ্গিপুর, মালদহ, জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ। ইতিমধ্যেই স্টেশন এলাকাগুলিতে রেড অ্যালার্ট জারি হয়েছে। স্টেশন খালি করে সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। গোয়েন্দা সূত্রে জানানো হয়, 26 জানুয়ারির আগেই বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন। আর এই হামলার লক্ষ্য রাজ্যের মালদহ জেলার মালদহ ডিভিশনের 5টি রেল স্টেশন। খবর পাওয়া মাত্রই তা রেল নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদীদের হামলার সম্ভাবনার কথা জানতে পেরেই তৎপর হয়েছে জিআরপি এবং আরপিএফ বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষ রায়, আরেকটি রিপোর্ট।
অস্ত্রবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। কালিয়াচকের এক বাড়ির ছাদে অস্ত্র কারখানার হদিশ পেলেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায় আলিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের করারি চাঁদপুর গ্রামে। এলাকার বাসিন্দা হুমায়ুন শেখের বাড়ি তল্লাশির সময় অস্ত্র কারখানাটি নজরে পড়ে পুলিশ কর্তাদের। কারখানাটি থেকে অত্যাধুনিক অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার হয়েছে। মূলত 9mm পিস্তল সহ রাইফেল তৈরি হতো এই কারখানায়। উদ্ধার হওয়া সরঞ্জাম দেখে এমনই অনুমান করছেন পুলিশ কর্তারাও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। আনিস আহমেদ, সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
2021 সালটি নানানভাবে গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে। 2021 সালটি তাৎপর্যপূর্ণ এই কারণেও যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 12তম বছরে প্রবেশ করলেন। আজকে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক, বিশ্লেষক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক মান্নান, আপনাকে স্বাগত।
আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদের আমার উষ্ণ প্রাণভাল অভিনন্দন, যদি একটু দেরিতে নববর্ষের অভিনন্দন।
ধন্যবাদ। আমরা জানি শেখ হাসিনা তার সাম্প্রতিক ভাষণে, তার এই 12তম বছরে প্রবেশের সময় ভাষণে বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ কথা এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছেন যে আমার সাফল্যটা কি সেটা কিন্তু জনগণই বলবে। তো প্রথমেই অধ্যাপক মান্নানা আপনার কাছে জানতে চাই, আপনি একজন জনগণের বিদগ্ধ অংশ, যে শেখ হাসিনার সাফল্য কি বলুন।
ধন্যবাদ জনাব অনিস স্যার। আমি প্রথমে বলবো এটি শেখ হাসিনার 2009 সনের জানুয়ারি মাসে শুরু করে আমরা বলি যে একযুগ ওনার পূর্তি। এর আগে 96 থেকে 2001 সন পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, 21 বছর পরে উনি ক্ষমতায় এসেছিলেন। তো আমি তার সাথে খুবই কাছাকাছি থেকে তার সাথে কাজ করার আমার একাধিকবার সুযোগ হয়েছে। আপনি যদি বলেন যে শেখ হাসিনার একটি বড় সাফল্য বা সফলতা, সেটি হচ্ছে তিনি নানা প্রতিকূলতার মাঝেও, প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি সংকট মোকাবেলা করতে পারেন দৃঢ়তার সাথে। সেটা আমি 1996 2001 সনে দেখেছি, তখন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে একেবারে বিধ্বস্ত অবস্থা, বন্যা কি বলে যে আইলা সব প্রাকৃতিক দুর্যোগ, সেটি তিনি অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করেছেন এবং সেটি সেই সময় সবচেয়ে বড় একটি কি বলে যে অবদান। দ্বিতীয়ত যিনি সেটা সে সময় করেছিলেন সংশোধনীর মাধ্যমে, পঞ্চম সংশোধনী যেটি ছিল জিয়া রহমান সভায় করা হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার সেটা বাতিল করে যুদ্ধাপরাধী না বঙ্গবন্ধু অপরাধীদের হত্যাকারীদের তিনি বিচার শুরু করেছিলেন এবং একই সাথে যুদ্ধাপরাধীর বিচারের কাজও শুরু করেছিলেন। এখন যদি সফলতার কথা ধরেন, এখন এই করোনা মোকাবেলার সময় উনি যে সাহসটা দেখিয়েছেন এবং যে দক্ষতাটা দেখিয়েছেন, দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ যে করোনা মোকাবেলা করেও অর্থনৈতিক সফলতাকে কিছুটা স্থিমিত হলেও ধরে রেখেছেন। 2.3.8% IMF এর যে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যা সেটি ধরে রাখতে পেরেছেন, যেহেতু তার বড় সাফল্য। কোন মানুষকে এই দুর্যোগের সময় না খেয়ে তিনি মরতে দেন নাই, কোন মানুষ বলতে পারবেন না যে আমি দুর্যোগের কারণে না খেয়েছিলাম, এটি তার বড় সাফল্য।
সেই সাফল্য গুলো প্রশংসনীয়, কিন্তু তার ব্যর্থতাটা কি?
তার ব্যর্থতা না বলে আমি বলবো যে দলীয় ভাবে যদি আমার দিকে আওয়ামী লীগ এখন এটা সর্বজন স্বীকৃত, দলের চাইতে শেখ হাসিনা অনেক বেশি জনপ্রিয়, জনগণের কাছে অনেক বেশি তিনি সমাদৃত এবং গ্রহণযোগ্য। তার একটি কারণ হচ্ছে দল বা সরকার বা তিনি যাই করেন না কেন, সকলে মনে করে যে শেখ হাসিনার কারণে হয়েছে। তবে এই মুহূর্তে আমাকে যদি একজন সাধারণ মানুষ হিসেবে নির্মমভাবে বলতে বলেন, দলের চেইন অফ কমান্ড এখন বলতে গেলে অনেক জায়গায় নেই, অন্তর্দলীয় কোন্দল সৃষ্টি হয়েছে অনেক জায়গায় এবং যাই যে কারণে তার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কর্মকাণ্ড তিনি ব্যাহত হন, তিনি কাজ করতে পারেন না বা চেষ্টা করলেও তিনি এটাতে অতদূর অগ্রসর হতে পারেন না, এটি তার একটি বড় দুর্বলতা আমি বলবো। আর সেকেন্ডলি আরেকটা বড় জিনিস হচ্ছে সঠিক মানুষ সঠিক জায়গায় তিনি সবসময় প্লেস করতে পারেন নাই, কি না পারার পিছনে একটি বড় কারণ হচ্ছে আমলা নির্ভর হয়ে গিয়েছে সরকার অনেকটা, অনেক ক্ষেত্রে আমলা নির্ভর যদি হয়ে যায় তাহলে সরকারের পক্ষে কাজ করা একটু মুশকিল, সরকার এবং দল দুটো এক হয়ে গিয়েছে, সেটাকে আমাদেরকে চিন্তা করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্নীতি, বাংলাদেশে দুর্নীতির ইতিহাস দীর্ঘদিনের। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছর শাসন করেছেন, কিন্তু সেই সময়ও তিনি দুর্নীতিবাজদের বারবার হুঁশিয়ার করার চেষ্টা করেছেন এবং এখনো কিন্তু দুর্নীতি চলছে। এই সম্পর্কে আপনার খুব সংক্ষিপ্ত মন্তব্য চাই।
সংক্ষিপ্ত মন্তব্য হচ্ছে বঙ্গবন্ধুর সময় আমাদের অর্থনীতির আকার ছিল খুবই ছোট, দুর্নীতি ছিল তাদের প্রত্যেকটা বক্তৃতায়, তিনি দুর্নীতির কথা একেবারে খুবই জোর দিয়ে বলেছেন। এখন অর্থনীতির আকার যেহেতু বড় হয়েছে, দুর্নীতিবাজের সংখ্যা অনেক বেড়েছে, বাংলাদেশ থেকে অর্থ পাচার বেড়েছে এবং এই দুর্নীতিবাজদের অধিকাংশই হচ্ছে অনুপ্রবেশকারী, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী, একেবারে হৃদয়ে আওয়ামী লীগ ধারণ করেন তারা অত বড় দুর্নীতিবাজ হতে পারেন না। এবং সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুর্নীতি যারা করে, যারা অর্থ পাচার করে, তাদের মধ্যে একটা বড় সংকট হচ্ছে সরকারি কর্মকর্তা, সরকারি আমলা। এটি এটি আমার কোনো কথা না, এটা মাননীয় আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন। দুর্নীতি বেড়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলছেন, কিন্তু তিনি একা পেরিয়ে উঠছেন বলে আমি মনে করি।
জি, আপনি একটু আগে আওয়ামী লীগের ভেতরকার কলহের কথা, অন্তর কলহের কথা বলছিলেন, এই যেমন সাবেক মেয়র খোকনের সঙ্গে এখন তাপসের একটা কলহ চলছে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই আব্দুল কাদের মির্জা একটা কথা বলেছেন যে ভাতের অধিকার শেখ হাসিনা দিয়েছেন কিন্তু ভোটের অধিকার দেননি, আপনার মন্তব্য কি হবে?
হ্যাঁ, সেটা তিনি বলেছেন, এটা সকলেই শুনেছেন, এটি তার কথা, আমি তাকে চিনি না, আমি ওবায়দুল কাদেরকে চিনি, যেহেতু ওবায়দুল কাদের আমি সহপাঠী ছিলাম, পাশাপাশি রুমে থাকতাম, একই সময় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ওবায়দুল কাদের, যে তার ভাই যে কথাটি বলেছেন এটি দলীয় ডিসিপ্লিনের দৃষ্টিভঙ্গি থেকে এটি তিনি ভালো কাজটি করেন। হ্যাঁ, দলের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, আছে, এটা অস্বীকার করার কথা, সেটা তিনি দলীয় ফোরামে করলে দলের জন্যই লাভবান হতো, এটি তিনি কেন করেছেন সেটা তিনি বলতে পারবেন, এবং দলের ভিতরে অন্তঃকন্দলের কারণে চট্টগ্রামে যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে সেখানে দুজন আজকে পর্যন্ত দুজন নিজেদের নিজেদের লোক খুন হয়েছে আজকে পর্যন্ত, এটা অন্তঃকন্দলীয় কন্দলের কারণে হয়েছে, সুতরাং এটা সারা দেশেই এই ধরনের সমস্যা আছে।
হ্যাঁ, তো এই যে একটা বড় দিক হচ্ছে অনেকেই কিন্তু চিন্তিত বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে, কারণটা হচ্ছে যে বাংলাদেশে কোনো শক্তিশালী বিরোধী দল এখন নেই, এবং বিরোধী দলের অভিযোগ হচ্ছে যে তারাও সেই সুযোগ পাচ্ছে না, সেক্ষেত্রে আসলে ভবিষ্যৎটা কি হবে গণতন্ত্রের?
ধন্যবাদ। বিরোধী দল না থাকলে একটা দেশের গণতন্ত্রের বিকাশ হবে, শক্তিশালী বিরোধী দল, আমাদের বিরোধী দল থাকতে হবে, ভালো বিরোধী দল থাকতে হবে, যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তি যুদ্ধে বিশ্বাস করে যেরকম বিরোধী দল থাকতে হবে, যারা বঙ্গবন্ধুকে জাতির জনক জাতির পিতা মানে সেরকম বিরোধী দল থাকতে হবে, একটা না একাধিক থাকতে পারে, এখন যে বিরোধী দল নেই তার একটা মৌলিক কারণ হচ্ছে তাদের নেতৃত্বে দারুণ সংকট আছে, বিদেশ থেকে বসে দেশের মধ্যে দল পরিচালনা করা বর্তমান যুগে খুবই একটা অসম্ভব একটা ব্যাপার, সুতরাং দলকে সংগঠিত করতে হবে, তাদের জনগণের কথা বলতে হবে, তারা অনেক সময় বায়বীয় অনেক কথা বলে যেটি সম্পূর্ণ অসত্য, এবং তার কারণে তাদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে আর থাকে না।
জি অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, একই সাথে শ্রোতাদের ধন্যবাদ।
আর হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অধ্যাপক আব্দুল মান্নানের বিশ্লেষণ শুনলেন, আওয়ামী লীগের এই বারো বছরের এক টানা বারো বছরে, তার আগেও আওয়ামী লীগ শাসন করেছে, শাসনের সাফল্য এবং যে সাফল্য অর্জন করতে পারেনি, কেন পারেনি সেই বিষয়টিও। তো আপনারা যেখানেই থাকুন ভালো থাকবেন এবং অতি অবশ্যই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র এর জন্ম হয়েছিল জর্জিয়া রাজ্যের অ্যাটলান্টায় ১৯২৯ সালের ১৫ জানুয়ারি তারিখে। এই সমাপ্ত প্রায় সপ্তাহটির সূচনা পর্বে গত সোমবার ছিল তার জন্মবার্ষিকী, স্মৃতি তর্পণের দিন। সরকারি ওই ছুটির দিনটিতে প্রতিবারের মতো এবারেও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায়। আজ আমরা প্রথমার থেকে পদ্মা গঙ্গার এই পরিবেশনায় তার কথা বলব, তাকে স্মরণ করব। আমি সরকার কবিরুদ্দিন, স্কাইপের মাধ্যমে উপস্থিত রয়েছি দর্শক শ্রোতাদের সামনে। আমার সঙ্গে স্কাইপের মাধ্যমেই মিশিগান রাজ্যের ডিট্রয়েট থেকে যুক্ত হয়েছেন ডক্টর রাব্বি আলম। ইনিও আমেরিকার রাজনীতির সঙ্গে, সংগ্রামী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দীর্ঘদিন যাবৎ, এবং এ অনুষ্ঠান পরিচালনা করছেন আমার সহকর্মী সেলিম হোসেন। আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনে ১৯৫৫ সাল থেকে নিয়ে ৬০ দশকের প্রায় শেষাবধি সবচেয়ে পরিচিত প্রায় কিংবদন্তি নায়ক ছিলেন এই এমএলকে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র। বিশেষ করে লিঙ্কন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কথা তার প্রেক্ষাপটে, আই হ্যাভ এ ড্রিম। আমেরিকায় আজ আমরা যারা প্রায় ৩৩ কোটি মানুষ এসেছিলাম পৃথিবীর বিভিন্ন অংশ থেকে, সেই তাদের সবারই স্বপ্ন ছিল তারই উল্লেখে ডক্টর কিং সেদিন প্রমিসড ল্যান্ডের প্রতিশ্রুত ভূখণ্ডের কথা বলেছিলেন। ডক্টর রাব্বি আলম মন্তব্য করবেন?
জি ধন্যবাদ কবিরুদ্দিন সরকার ভাই এবং ফকির সেলিম ভাই। ভয়েস অফ আমেরিকার আজকের বাংলার যে বিশেষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র, যাকে নিয়ে এই আয়োজনকে সাজানো হয়েছে, আমি দর্শক সহ আমাদের অভিবাসী বিশেষ করে বাংলাদেশি আমেরিকান যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কবির ভাইয়ের সাথে একটু সংযুক্ত করতে চাচ্ছি। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি এদেশের সাম্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং যিনি বলেছিলেন যে ওই স্কুল গোয়িং ছোট্ট যে মেয়েটা, তার যে রাইটস আছে, কিংবা বাসে উঠে ফ্রন্ট সিটে বসার যে অধিকার আছে, সে অধিকারটা কালো চামড়া হোক সাদা চামড়া হোক, এটা সকলেরই আছে। আমরা সকলেই জানি সারা পৃথিবী আমেরিকা যখন উত্তাল ছিল, ঠিক সেই মুহূর্তে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র তার যে বিশ্বব্যাপী যে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন, সেদিন তিনি নাগরিক অধিকারকে নিয়ে, সিভিল রাইটস মুভমেন্টকে নিয়ে, এদেশে কালোরা একটা রেস্টুরেন্টে ঢুকতে পারতো না ফ্রন্ট গেট দিয়ে। তো এই সব নিয়ে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র যখন বলেছিলেন, ইয়েস আই হ্যাভ এ ড্রিম, ড্রিম ফর দ্য ইকুয়ালিটি, পিস, হারমোনি, জাস্টিস, জাস্টিস ফর অল, যার সুবাদেই এই অবিসংবাদিত নেতা, যাকে যার জন্ম না হলো হয়তো আমরা এই যে এখন হয়তো এখানে এভাবে এতটা শান্তিতে হয়তো আমরা আসতে পারতাম না, হয়তো বা অন্য কোনোভাবে হতো। ডক্টর মার্টিন লুথার কিং এর স্মৃতিকে চারণ করতে গেলে বলতে হয়, যিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে তার পাশাপাশি একজন সাদা আরেকজন প্যাস্টরকে সাথে নিয়ে এবং আরেকজন কালো প্যাস্টরকে সাথে নিয়ে তিনজন লোক যখন ডাক দিয়েছিলেন এই মুক্তির ডাক, সাম্যের ডাক, তখন আমেরিকাতে মিলিয়নস অফ পিপল তার পাশে চলে এসেছিল, কবি ভাই আমরা জানি, কিন্তু তাকে কিন্তু বাঁচতে দেওয়া হয় নাই। যাই হোক, আমরা কথা বলবো এই ব্যক্তির যে জন্মদিন গেল, আপনারা জানেন ডিট্রয়েট একটা বিশেষত্ব আছে, ওটা আমি একটু অ্যাড করে দিই খুব 30 সেকেন্ডে। যখন তাকে হত্যা করা হয়েছিল, তখন যাকে 4 তারিখ এপ্রিলে হত্যা করা হয়েছিল 1968 সালে, তখন ঠিক 8 তারিখে, 4 দিন পরে, আমাদের ডিট্রয়েটের একজন কংগ্রেস মেম্বার ছিলেন জন কন এয়ার্স, উনি একটা বিল উত্থাপন করেছিলেন ইউএস কংগ্রেসে যে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনটাকে যেন আমেরিকাতে সাধারণ একটা ছুটির দিন হিসেবে বিবেচনা করা হয়। এটা তখন প্রেসিডেন্ট সাইন করেন নাই, তবে 1982 সালে সেটা আইনে পরিণত হয়েছিল, যারই ফলাফল হিসেবে আমরা এখন এই যে প্রতি বছর জানুয়ারি মাসের যে তৃতীয় যে মানডে আছে, এটাতে আমরা মার্টিন লুথার কিং এর জন্মদিনটাকে পালন করে থাকি।
আমরা এই যে প্রথমেই অনুষ্ঠানের সূচনা পর্বে বললাম ডক্টর মার্টিন লুথার কিং এর সেই বক্তৃতার কথা, যে ভাষণে তিনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, এ ড্রিম এদেশের 33 কোটি মানুষের প্রত্যেকের, আমার, আপনার, আমাদের সবার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে যে প্রমিসড ল্যান্ডে আসার পর, সেই তারই প্রেক্ষিতে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র তিনি নিহত হয়েছিলেন, যেমন কিনা ডক্টর আলম একটু আগে বললেন, 4 এপ্রিল 1968 সালে টেনেসির মেমফিসে। ডক্টর রাব্বি আলম, উপসংহারে আপনি কিভাবে শ্রদ্ধা নিবেদন করবেন?
আমি শুধু এতটুকু কথাই বলবো যে ডক্টর মার্টিন লুথার কিং এর একটি উদ্ধৃতি উনি বলেছিলেন যে ইনজাস্টিস ইন এনিওয়ার দ্যাট ইজ এ থ্রেট টু দ্য জাস্টিস ইন এভরিওয়ার। তো আজকের এই দিনে ডক্টর মার্টিন লুথার কিং কে আমরা স্মরণ করে আজকে আমরা দেখছি, আজকে সাম্যের গান, আজকে আমাদের জাস্টিস ফর অল, পিস অ্যান্ড হারমোনি, অনার অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড দ্য ডেমোক্রেসি, সব ডক্টর মার্টিন লুথার কিং এর জন্যই, তার হাত ধরেই আমেরিকাতে এসেছিল সেই সিভিল রাইটস মুভমেন্টের মহানায়ক, যার জন্ম না হলে, এই সিভিল রাইটস মুভমেন্ট না হলে আমরা হয়তোবা এখনো সেই সাম্যের গান গাইতে পারতাম না। তো তার এই জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে আমি বিশেষ করে, আপনারা জানেন আমি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং মূলধারা রাজনীতির সাথে জড়িত, আমাদের ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে এবং বিশেষ করে কমিউনিটি ডেভেলপমেন্টের পক্ষ থেকে এতটুকুই বলবো যে জয় হোক মার্টিন লুথার কিং এর, এবং বিজয় হোক আমাদের আমেরিকার, এবং বিজয় হোক আমাদের সাম্যের। ধন্যবাদ কবিরুদ্দিন সরকার ভাই, ধন্যবাদ
রাব্বি আলম, আমার সহকর্মী সেলিম হোসেন, দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন দেখছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ সবাইকে। পটোমাক থেকে পদ্মা গঙ্গার আজকের এই পরিবেশনা শেষ হচ্ছে জীবনের চেয়ে বড় ওই মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান পাকিস্তানের স্বাস্থ্য নিরাপত্তার উন্নয়ন ও রোগের নজরদারিতে দুটি উদ্যোগ হাতে নিয়েছে। এর একটি উদ্যোগের মাধ্যমে নিরাপত্তার মূল্যায়নে উদ্ভাবনী এবং ঔষধের কার্যকারিতা, এবং অন্য উদ্যোগটি সংক্রামক রোগ বিস্তারের নজরদারির ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত হবে। ডিসেম্বরের শুরুতে পাকিস্তানের ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নতুন ওষুধ উদ্ভাবনের নজরদারি এবং অনুমোদন প্রক্রিয়ার জন্য তাদের নতুন ভিত্তি উন্মোচন করে। পাকিস্তান ইন্টিগ্রেটেড রেগুলেটরি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামের এই মাধ্যম পাকিস্তানি কোম্পানিগুলিকে সহজেই একটি ওষুধ প্রস্তুতে অনুমোদন লাভে সহায়ক হবে, এবং নিরাপদ ও কার্যকর ওষুধ অনেক সস্তায় বাজারে আনতে সহায়তা করবে। এই কর্মসূচি আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতের মানদণ্ডের নিরীখে নেওয়া হয়েছে, যাতে করে পাকিস্তান আন্তর্জাতিক বাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে পারে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কর্মকর্তারা এছাড়াও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য সমগ্র পাকিস্তান জুড়ে COVID-19 এর সংক্রমক রোগের বিস্তারে নির্ণয়ের ক্ষমতা বৃদ্ধিতে 150টি শহর ভিত্তিক রোগ মনিটরিং ইউনিট খোলার কথা ঘোষণা করেছেন। USAID যোগাযোগের মাধ্যমে হওয়া COVID-19 এর রোগীদের শনাক্ত করতে মনিটরিং ইউনিটে কর্মরত দ্রুত সহায়তা দলের প্রশিক্ষণে সহায়তা দিয়েছে। এসব দলগুলি এছাড়াও শহরের অভ্যন্তরে সম্ভাব্য COVID-19 এর হটস্পট বা উপদ্রুত এলাকার নির্ণয়ে ডেটা বা তথ্যাবলীর ব্যবহারে প্রশিক্ষণ প্রাপ্ত, যা শহর ও প্রাদেশিক পর্যায়ে সত্যিকার সমন্বয় সাধনকে উন্নত করবে। স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগী ডক্টর ফয়সাল সুলতান যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন যে এই সহায়তা পাকিস্তানের সমন্বিত রোগ নজরদারি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় ধরনের ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান তাদের যৌথ নেতৃত্বে গ্লোবাল হেলথ সিকিউরিটি এজেন্ডা বা GHS এর মতো আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমেই শুধু এই সমস্যার পূর্বভাগে নেই, তারা সেদেশে কমিউনিটি পর্যায়েও কাজ করে যাচ্ছে। USAID মিশনের পরিচালক জুলি কুইনেন বলেছেন, COVID-19 এর জনস্বাস্থ্য ঝুঁকির দ্রুত নজরদারি, শনাক্তকরণ এবং এর প্রতি দ্রুত সাড়া দেওয়া অত্যন্ত জরুরি। পাকিস্তান সরকারের সঙ্গে শহর ভিত্তিক রোগ নজরদারি ইউনিট প্রতিষ্ঠা এবং প্রায় 3,000 কর্মীকে পাকিস্তানের জনস্বাস্থ্য ঝুঁকি দ্রুত মোকাবেলায় ক্ষমতা বৃদ্ধির অংশীদারিত্বে আমাদেরকে তা অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, তার কথায়, প্রাদেশিক, আঞ্চলিক ও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে আমাদের নজরদারি ইউনিটগুলির সমন্বয় সাধনে আমরা যে অব্যাহত সহযোগিতা পেয়েছি, আমরা পাকিস্তান সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। যে জরুরি পদক্ষেপ পাকিস্তানে COVID-19 এবং অন্যান্য সংক্রামক ও রোগ বিস্তার রোধে সহায়ক হবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower, and we use words and sentences especially written for people learning English. Here are the stories we have for you on today's program. First, the education report. Dan Friedel talks about how the pandemic is affecting the college application process. Then Alice Bryant gives us a report on the vaccine efforts in Africa. I will return with this week's words and their stories. We will finish our 30 minutes together with the making of a nation. But first, the education report.
One of the most important parts of a college application is a student's list of extracurricular activities. A student might be a member of a sports team, spend time tutoring younger children, or taking part in a school's theater program or singing group. Some students might do all of those things. Usually at this time, American high school students are finishing their college applications. They are also visiting universities and taking admissions tests like the SAT. But this is not most years. Since most people are not traveling, students are taking video campus tours. Universities that used to talk to possible students in person are doing so by video call instead. Along with written applications, universities are asking students to send video introductions. Some schools asked students to write about how the pandemic changed their lives. One student whose life is different over the last 10 months is 18-year-old Kiddist Bekele. She grew up in Ethiopia, but now lives in Annandale, Virginia, near Washington, D.C. On her application, she wrote about what it was like coming to America in ninth grade. Bekele said she wants to be an engineer and is hoping to go to a university that offers good science classes. She said, attending school over video most of the last year has been hard, especially in science and math classes that require a lot of help from teachers. She also missed the support of adults at her school who could help with college applications. Completing her application at home was not easy. Laura Wells is one of the Annandale High School advisors who works with students like Bekele on their college applications. In most years, the process begins 1 year before students complete high school. They start writing their essays in 11th grade. Then the next year, they only have to prepare the application. Wells and her students are hurrying to finish some parts of their applications this year. In October, Wells said, she put her own children to bed and then spent the rest of the night making video calls with her students so she could help with their applications. She said, it is much easier to do work on an application in person than on a video call. Many students Wells works with have parents who are not U.S. citizens. They are immigrants and have a permanent resident card, sometimes known as a green card. As a result, the teenagers need to provide additional documents to include with their application. Sometimes they have to take an extra test to prove they can speak English well enough. The questions are so confusing, Wells said. The pandemic made it hard to complete the applications, and Wells said it limited opportunities for younger students who wanted to try new activities. Students are still trying to improve their standing, even without traditional resume builders. Wells said one group worked on a project for Amnesty International. Another organized an effort to send reading materials to students in Africa. Bekele said she and her friends from East Africa organized an Ethiopian and Eritrean association and held meetings online. Wells said even if students are not able to join clubs or get involved in group activities, there are still ways to show American colleges their abilities. Students can take a free online class from a U.S. university in a subject that they could not take at their own school. They can do these classes in their free time. Extra activities can make a difference to the people who consider applications. The pandemic also made colleges and universities worried about how many students to accept. Some students are putting off college until a vaccine is available. As a result, many small colleges are worried they may not have enough students. Those colleges are making it easier for students to apply and to be accepted. Other universities that are difficult to get into, like Harvard, are worried that they may have too many students. Last year, some students who were accepted decided to wait a year. This year, Harvard offered acceptance to only about 7% of early applicants. I'm Dan Friedel.
Here is Alice Bryant.
Many African countries are expected to receive their first COVID-19 vaccine doses in March from the United Nations COVAX effort. The World Health Organization's Africa director recently announced the plan. The statement comes as deaths on the continent from the disease have been rising. COVAX is a plan from the WHO, the European Commission, and France to vaccinate people in poor and middle-income countries against COVID-19. Matsidiso Moeti is the WHO Regional Director for Africa. She told reporters that a larger supply of the millions of doses from COVAX is expected by June. It is the second major vaccine announcement in 1 week for the African continent of 1.3 billion people. Last Wednesday, the leader of the African Union said 270 million doses came from Pfizer, Johnson & Johnson, and AstraZeneca through the Serum Institute of India. About 600 million doses are expected to be provided through the COVAX effort. Doses are expected to be given to countries based on population size and the severity of their health crises. Health workers will receive the doses first, as thousands of them have been infected. African countries are now recording about 30,000 new virus cases each day, compared to 18,000 during the first surge months ago. John Nkenga Song is director of the Africa Centers for Disease Control and Prevention, or Africa CDC. He said that confirmed deaths from COVID-19 jumped 21% in 1 week in Africa, with more than 5,400 reported. This second wave of infections is hitting very, very hard, said Nkenga Song. South Africa is one of the world's hardest hit countries. A highly infectious variant of the virus now makes up most new cases. The country has more than 1.2 million cases, including 35,000 deaths. The WHO's Moeti said gene sequencing tests have found the new variant in three other countries, Botswana, Gambia, and Zambia. Africa CDC Director Nkenga Song said the fast-growing number of cases means we run into short supplies of oxygen. He has been seeking to increase the supply to Africa, where medical oxygen is not easy to get. Vaccine doses from the COVAX effort are expected to reach 20% of the population in Africa. Officials are pushing to secure enough doses to meet the goal of vaccinating the 60% needed to achieve herd immunity against the virus. I'm Alice Bryant.
And now, words and their stories from VOA Learning English. On this program, we explore everyday words and expressions. We give examples on how to use them, and sometimes we give you the origin, where the expression comes from. Today, we are going to talk about a very small, sharp, and useful object, a pin. We use pins when we sew clothes. We also use pins in some art projects. And we use pins to attach things to our clothing. The sharp point easily goes right through most kinds of cloth. And pin gives us our expression for today, to pin your hopes on something. If you pin your hopes on something, you hope very much that it will help you succeed. You attach your hopes to it. When we pin our hopes on something, we really want it to happen. It can also mean to have expectations connected to the success or performance of a person or thing. For example, a friend of mine really wanted to attend a well-known college. But the tuition cost a lot, and she did not have much money. So she pinned her hopes on winning a scholarship. When the scholarship fell through, she was pretty upset. On the same day, she got more bad news. A very old and very distant uncle had died. It was sad news, but there was a silver lining. You might ask, what good could come from that? Well, this uncle left her a lot of money. Some word experts say the expression dates from the 1500s. It may have come from soldiers pinning their leader's insignia on their sleeves. This showed where they belonged and who they supported. By the 1800s, however, it took on its current meaning. Here is an example. Listen to these two friends talk about saving money for the future.
So, how much money have you saved so far? You know, for your retirement.
None, but I play the lottery every day.
I don't think it's a good life plan to pin all your hopes on winning the lottery.
You're right. I should have a plan B. I know I will get on a game show and win a lot of money.
I think you should talk to an expert.
There are game show experts?
No, I mean a financial planner.
Oh, that kind of expert.
Yeah, it is not a good idea to pin your financial hopes on a lottery. And in life, it is probably not a good idea to pin all your hopes and dreams on other people. Instead, pin your hopes on you and what you can do to make things better. And that's all the time we have for this Words in Their Stories. Until next time, I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. The United States Constitution guarantees freedoms such as freedom of speech, freedom of the press, and freedom of religion. The Bill of Rights in the Constitution protects these and other individual rights. But the government has not always honored all of the rights in the Constitution. In the 1700s, for example, President John Adams supported laws to stop Thomas Jefferson and the Democratic Party from criticizing the government. During the Civil War, President Abraham Lincoln took strong actions to prevent newspapers from printing military news. And during the 1950s, Senator Joseph McCarthy accused innocent people of being communists and traitors. Some of the most serious government attacks on personal rights took place in 1919 and 1920. A number of government officials took sometimes unlawful actions against labor leaders, foreigners, and others. Kay Gallant and Harry Monroe discuss the campaign that came to be known as the Red Scare.
These actions took place because of American fears about the threat of communism. Those fears were tied closely to the growth of the organized labor movement during World War I. There were a number of strikes during the war. More and more often, workers were willing to risk their jobs and join together to try to improve working conditions. President Woodrow Wilson had long supported organized labor, and he tried to get workers and business owners to negotiate peacefully. But official support for organized labor ended when strikes closed factories that were important to the national war effort. President Wilson and his advisors felt workers should put the national interest before their private interest. They told workers to wait until after the war to demand more pay and better working conditions.
In general, American workers did wait.
But when the war finally ended in 1918, American workers began to strike in large numbers for higher pay. As many as 2 million workers went on strike in 1919. There were strikes by house builders, meat cutters, and train operators. And there were strikes in the shipyards, the shoe factories, and the telephone companies. Most striking workers wanted the traditional goals of labor unions: more pay and shorter working hours. But a growing number of them also began to demand major changes in the economic system itself. They called for government control of certain private industries. Railroad workers, for example, wanted the national government to take permanent control of running the trains. Coal miners, too, demanded government control of their industry. And even in the conservative grain farming states, 200,000 farmers joined a group that called for major economic changes.
All these protests came as a shock to traditional Americans, who considered their country to be the home of free business. They saw little need for labor unions, and they feared that the growing wave of strikes meant the United States faced the same revolution that had just taken place in Russia. After all, Lenin himself had warned that the Bolshevik Revolution would spread to workers in other countries. Several events in 1919 only increased this fear of violent revolution. A bomb exploded in the home of a senator from the southeastern state of Georgia, and someone even exploded a bomb in front of the home of Attorney General A. Mitchell Palmer, the nation's chief law officer. However, the most frightening event was a strike by police in Boston, Massachusetts. The policemen demanded higher wages, but the police chief refused to negotiate with them. As a result, the policemen went on strike. When they did, thieves began to break into unprotected homes and shops. Massachusetts Governor Calvin Coolidge finally had to call out state troops to protect the people. His action defeated the strike. Most of the policemen lost their jobs.
All this was too much for many Americans. They began to accuse labor unions and others of planning a revolution, and they launched a forceful campaign to protect the country from these suspected extremists. Leaders of this campaign accused thousands of people of being communists or Reds. The campaign became known as the Red Scare. Of course, most people were honestly afraid of revolution. They did not trust the many foreigners who were active in unions, and they were tired of change and social unrest after the bloody World War. A number of these Americans in different cities began to take violent actions against people and groups that they suspected of being communist extremists. In New York, a crowd of men in military uniforms attacked the office of a socialist newspaper. They beat the people working there and destroyed the equipment. In the western city of Centralia, Washington, four people were killed in a violent fight between union members and their opponents. Public feeling was against the labor unions and political leftists. Many people considered anyone with leftist views to be a revolutionary trying to overthrow democracy. Many state and local governments passed laws making it a crime to belong to organizations that supported revolution. 28 states passed laws making it a crime to wave red flags.
People also demanded action from the national government. President Wilson was sick and unable to see the situation clearly. He cared about little except his dream of the United States joining the new League of Nations. But Attorney General Palmer heard the calls for action. Palmer hoped to be elected president the next year. He decided to take strong actions to gain the attention of voters. One of Palmer's first actions as Attorney General was to prevent coal miners from going on strike. Next, he ordered a series of raids to arrest leftist leaders. A number of these arrested people were innocent of any crime, but officials kept many of them in jail without charges for weeks. Palmer expelled from the country a number of foreigners suspected of revolutionary activity. He told reporters that communists were criminals who planned to overthrow everything that was good in life.
Feelings of fear and suspicion extended to other parts of American life. Many persons and groups were accused of supporting communism. Such famous Americans as actor Charlie Chaplin, educator John Dewey, and law professor Felix Frankfurter were among those accused. The Red Scare caused many innocent people to be afraid to express their ideas. They feared they might be accused of being a communist. But as quickly as the Red Scare swept across the country, so too did it end in 1920. In just a few months, people began to lose trust in Attorney General Palmer. They became tired of his extreme actions. Republican leader Charles Evans Hughes and other leading Americans called for the Justice Department to obey the law in arresting and charging people.
By the summer of 1920, the Red Scare was over. Even a large bomb explosion in New York in September did not change the opinion of most Americans that the nation should return to free speech and the rule of law. The Red Scare did not last long, but it was an important event. It showed that many Americans, after World War I, were tired of social changes. They wanted peace and business growth. Of course, the traditional way for Americans to show their feelings is through elections. And this growing conservatism of the nation showed itself clearly in the presidential election of 1920.
And that is our program for today. Thank you for listening. Join us again tomorrow to learn English through stories from around the world. I'm Ana Mateo.